মুবল্লিগ হব সুন্নতে রো, খুব চর্চা করব সুন্নতে রো, দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত। আসুন তন্মধ্য হতে একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। ফিরদাউসুল আকবার কিতাবের দ্বিতীয় খণ্ডে 471 পৃষ্ঠায় হাদিসে পাঁচটি বর্ণিত রয়েছে। নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে, অর্থাৎ সেই ব্যক্তি দ্রুত মুক্তিপ্রাপ্ত হবে যে তোমাদের মাঝে হতে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা আবু বিলাল মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার লিখিত ওয়াসাইলে বখশিশ কিতাবের মধ্যে তিনি লিখেছেন, পড়তা রহু কসরত সে দুরুদ উনপে সদা মেয়, পড়তা রহু কসরত সে দুরুদ উনপে সদা মেয়, আর জিক্র কা ভি শৌক পায়ে গৌস ও রজা দে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিন, কেননা অনেকেই যারা এখানে নিয়মিত আসে তারা জানেন যে নিয়তের বরকত কি, নিয়তের গুরুত্ব, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইন্টেনশন, মেকিং ইন্টেনশন, এটা অনেকেই জানে। এই জন্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে হাদিসে মুবারাকায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজেই নিয়তের একটা ব্যাপার স্যাপার কিছু তো একটা আছে, যদিও আমার বুঝে না আসে, কিন্তু যেহেতু হাদিসে পাকে আছে যে নিয়ত হচ্ছে মুমিনের আমলের চেয়ে উত্তম, যেই আমলটা আমি করব তার চেয়ে উত্তম হচ্ছে আগেই নিয়ত করে নেয়া যে আমি এখানে কেন বসেছি, আমি এখানে কি করতে এসেছি। কাজে নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজওয়াজাল যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করব। কে এলো কে গেল হেলান দিয়ে শোনা, এদিক সেদিক তাকানো, হ্যাঁ, চুল নিয়ে খেলা করা, কাপড় নিয়ে খেলা করা ইত্যাদি থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকব। নিয়ত সংক্রান্ত আরো দুটি মাদানী ফুল আমরা শুনে নিই। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়াতে সবাই কম বেশি সবাইকে ভালোবাসি, ঠিক কিনা? আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, সবাই সবাইকে ভালোবাসে, সেই ভালোবাসার ভ্যারিয়েশনটা হচ্ছে আলাদা, অ্যাঙ্গেলটা হচ্ছে আলাদা। সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, ভালোবাসে কিনা? ভালো যাকে বাসি সেই প্রিয় ভাজন ব্যক্তিটি, সেই প্রিয়তম বা প্রিয়তমা যাই বলি না কেন, তার অন্তর জয় করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি না, চেষ্টা করি তাকে কিভাবে, কি কাজ করলে তার মন জয় করা যাবে, কি করলে তাকে ভালোবাসা যাবে। তো দুনিয়াতে আমরা বোনের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য কত কিছু চিন্তা ভাবনা করি যে কি করে আমি ভালোবাসলে আমার মনের মানুষের মন আমি পাব, তার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সবসময় এই চিন্তায় আমরা রত থাকি। কিন্তু কখনো কি ভেবেছি যার জন্য এই কায়নাত সৃষ্টি, যার জন্য এই দুনিয়ার সৃষ্টি, মানুষ সৃষ্টি, চন্দ্র সূর্য গাছপালা নদ নদী ইচ অ্যান্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড, যেখান থেকে যার মাধ্যমে সৃষ্টি, সৃষ্টিকর্তা একজন আল্লাহ তাআলা, এটা তো আমরা জানি, কিন্তু যার মাধ্যমে সৃষ্টি তাকে কি আমরা চিনি, আর তাকে কতই বা আমরা ভালোবাসি, কতটুকুই বা ভালোবাসি, তার ভালোবাসা অর্জনের জন্য কখনো ভেবেছি কি যে হ্যাঁ আপনি ঠিক শুনছেন, আমি আল্লাহ রসুলের কথা বলছি, আপনার আমার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা বলছি, যদি আপনি আমার কথা শোনেন তাহলে আপনি ঠিকই শুনছেন, আমি তার কথাই বলছি। সেই নবীকে কখনো কি আমরা ভেবেছি যে নবীকে কি করে ভালোবাসব, কি করে নবীর নৈকট্য লাভ করব, কি করে আল্লাহর রসুল আপনার দ্বারা, আমার দ্বারা, আমার দ্বারা সন্তুষ্ট হবে, কিভাবে আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করব, কখনো কি ভেবেছি, কশ্চিন কালেও কি ভেবেছি? আসুন, যদি না ভেবে থাকি আল্লাহর রসুলের ভালোবাসার পদ্ধতি, কিভাবে আল্লাহর রসুলকে ভালোবাসব, শুরু করি। বয়ানের বিষয়টা না হয় আমি একটু দেরি করেই বলি আপনাদেরকে, একটু দেরি করেই শুনুন, তাতে কিছু এই এসে যায় না, যদি বয়ানের বিষয়টা একটু দেরি করেই আমরা শুনি, সমস্যা আছে নেই? হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম, গভীর মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের নিকট তশরীফ নিয়ে এলেন, তার সাথে হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন সঙ্গে ছিলেন, তাদের মধ্যে একজন ডান কাঁধে অপরজন বাম কাঁধে বসা ছিলেন, ইমাম হোসেন এবং ইমাম হাসান, আল্লাহর নবীর কাঁধে একজন ডান কাঁধে একজন বাম কাঁধে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুজনকে একের পর এক পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চুমু দিচ্ছিলেন, সুবহানাল্লাহ। এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের ভালোবাসেন? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যে ব্যক্তি তাদের ভালোবাসলো, আল্লাহর নবী ইরশাদ করছেন যে ব্যক্তি তাদের ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা পোষণ করলো মূলত সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের ভালোবাসার এই গুণাবলী রিসালাতের দরবার থেকে দান করা হয়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন এটিকে আঁকড়ে ধরে রেখেছিলেন। যখন মারওয়ান বিন হাকম হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার ওয়াফাতের সময় উপস্থিত হলেন, আরজ করলেন, যখন থেকে আপনার সঙ্গ গ্রহণ করেছি আমি আপনার মধ্যে হযরত হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের ভালোবাসা অত্যধিক পরিমাণে পেয়েছি। এ কথা শুনে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে উঠে বসলেন এবং বললেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাওয়ার জন্য বের হলাম, কিছু দূর যাওয়ার পর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইজমাইনের কান্নার আওয়াজ শুনলেন এবং তারা দুজন তখন তাদের আম্মা জানের নিকট ছিলেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তড়ি ঘড়ি পথ চলে দ্রুত পথ চলে তাদের নিকট তশরিফ নিয়ে এলেন। ইমাম হাসান ইমাম হুসাইনের নিকট তশরিফ নিয়ে এলেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরূপ ইরশাদ করতে শুনেছি, আমার সন্তানদের কি হলো? আরজ করা হল আল আতাশ, অর্থাৎ পিপাসার কারণে দুজনেই কান্না করছে, তৃষ্ণা, ইমাম হুসেন এবং ইমাম হাসান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পানি নেয়ার জন্য মশকের দিকে গেলেন। মশক হচ্ছে একটা চামড়ার থলে, মরুভূমিতে যারা অশ্বারোহী যারা থাকে, ঘোড়ার আরোহী বা উষ্ট্রারোহী যারা থাকে, তারা চামড়ার মশকের ভিতরে, চামড়ার তৈরি থলে, এর ভিতরে পানি নিয়ে নেয়, দুদিন তিন দিনের জন্য পানি নিয়ে নেয়। এই মরুভূমিতে চলার সময় ওই মশকের পানি তারা পান করে তৃষ্ণা নিবারণ করেন, কিন্তু সেখানে পানি ছিল না, ওই মশকে কোনো পানি ছিল না। কেননা তখন পানির খুবই হাহাকার ছিল, লোকেরাও সর্বদা পানির খোঁজে থাকত, সন্ধান করত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লোকদেরকে ডেকে বললেন, তোমাদের কারো কাছে কি পানি আছে? সকলেই বাহনের বসার জন্য উটের পিঠে বানানো আসনের সাথে ঝুলে থাকা মশক, অর্থাৎ মস্ক বলে এটাকে, মশকের সন্ধান করল, কিন্তু তারা এক ফোঁটাও পানি পেল না। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত সাইয়্যেদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, এক বাচ্চা আমাকে দাও, অর্থাৎ দুজনের একজনকে আমাকে দাও। খাতুনে জান্নাত সাইয়্যেদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাচ্চাকে পর্দার নিচে দিয়ে দিলেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের বুকের সাথে লাগালেন, কিন্তু সে প্রচন্ড পিপাসায় কাঁদতেই রইল, ওই মাসুম শিশু কাঁদতেই রইল। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুখে নিজের জিহ্বা মুবারক লাগিয়ে দিলেন এবং ওই মাসুম শিশু তা চুষতে রইল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিহ্বা চুষতে রইল, এমনকি এক সময় তার পিপাসা নিবারণ হয়ে গেল। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্বিতীয়বার তার কান্নার আওয়াজ আর শুনিনি। যে শিশুটিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারক, অর্থাৎ দাহান মুবারক লাগিয়ে চুষালেন, ওই শিশুটির আওয়াজ আর দ্বিতীয়বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেননি। আর অপর শাহজাদা অনুরূপ কাঁদতে রইল, একজনকে যখন তিনি নিজের জিহ্বা চুষালেন, এরপর অপর শিশু কাঁদতে রইল, একজন তো চুপ হয়ে গেল, অপরজন কাঁদতে রইল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকেও আমার নিকট নিয়ে এসো। খাতুনে জান্নাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দিলেন। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাথে অনুরূপ আচরণ করলেন, অর্থাৎ তার মুখেও নিজের মুবারক জিহ্বা লাগিয়ে দিলে তার পিপাসা নিবারণ হয়ে তিনিও চুপ হয়ে গেলেন। এরপর দুই শাহজাদা এমনভাবে নিশ্চুপ হয়ে গেলেন যে দ্বিতীয়বার তাদের কান্নার আওয়াজ আর শোনা যায়নি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদের কেন ভালোবাসবো না, আমি তাদের কেন ভালোবাসবো না, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের সাথে এমন আচরণ করতে দেখেছি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসনাইন করিমাইনের সাথে এমন আচরণ করেছেন, তাদেরকে আমি কেন ভালোবাসবো না। উন্দো কসদকা জিনকো কাহা মেরে ফুল হ্যায় কি জিয়ে রজা কো হশ্র মে হন্দা মিসাল গুল। হাদায়েকে বখশিশের মধ্যে আলা হজরত লিখছেন যে, হে আমার প্রিয় আকা, আপনার যেই দুই শাহজাদাকে আপনি
আপনার ফুল বলে ইরশাদ করেছেন, অর্থাৎ হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের সদকায় রাজাকে, আমি রাজাকে, অর্থাৎ এখানে আলা হযরত বলছেন আমি রাজাকে হাসরের ময়দানে সকল প্রকার বিপদ আপদ ও পেরেশানি থেকে বাঁচিয়ে ফুটন্ত ফুলের ন্যায় বানিয়ে দিন। আলা হযরত বলছেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেল দর্শকবৃন্দ, এই মূল নীতিটি ভালোভাবে মনের মধ্যে গেঁথে নিন। এখান থেকে আজকে যে বিষয়টি আপনারা শুনলেন, এই মূল মন্ত্র, মূল নীতি নিজের অন্তরে ভালোভাবে গেঁথে নিন। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং সম্মানিত আহলে বাইতদের ভালোবাসা দুনিয়া ও আখেরাতের মুক্তির উপায়, তেমনি ভাবেই তাদের সাথে শত্রুতা ও ঘৃণা পোষণ করার মাঝে ধ্বংস নিহিত। যেমনি ভাবে তাদের মধ্যে ভালোবাসা আমাদেরকে পরপারে পার করিয়ে দেবে, পক্ষান্তরে তাদের সাথে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বংশধর আহলে বাইতের সাথে শত্রুতা আমাদের জন্য কঠোর বিপদের, ভয়ানক বিপদের কারণ হতে পারে, অর্থাৎ আমরা ধ্বংস হয়ে যাব এক কথায়। এখন দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা সাহাবী ছিলেন তাদের সাথে শত্রুতার পরিণতি, আহলে বাইতের সাথে শত্রুতার পরিণতি, এই শত্রুতা কে করেছিল জানেন? সর্বপ্রথম ইতিহাস ইসলামের মধ্যে, ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, কে করেছিল, কার এত সাহস, কার এত ধৃষ্টতা, কে সেই ধৃষ্টতা দেখিয়েছিল? অনেকেই হয়তো মনে মনে নামটা স্মরণ করে ফেলেছেন। জি হ্যাঁ, আমি ওই ঘৃণিত ব্যক্তির কথাই বলছি, ওই ভণ্ড কপট লোকের কথাই বলছি যার কথা আপনি মনে মনে স্মরণ করছেন, সে হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদ সর্বপ্রথম আহলে বাইতের দুশ্মনী, শত্রুতা তার অন্তরের মধ্যে লালন করেছিল। তার পরিণতি আজকের বয়ানের বিষয় হয়তো এতক্ষণে আপনারা ধারণা করে নিয়েছেন যে আজকে বয়ানের বিষয় কি হতে পারে। আজকের বয়ানের বিষয় হচ্ছে ইয়াজিদের মন্দ স্বভাব, তার যে ব্যাড ক্যারেক্টার ছিল, ব্যাড ম্যানার ছিল, যে অসদাচরণ ছিল, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য উপাত্ত তুলে ধরব। কি কারণে তুলে ধরব? যেন আমাদের ইমান উজ্জীবিত হয়। ইমানকে বাঁচাতে হবে কি না? আপনি যখন কোনো অজান্তে কোনো পথে আপনি পাড়ি দেবেন, অজান্তে অজানা কোনো পথে পাড়ি দেবেন, তখন সেই রাস্তা সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে কি নাই? যে এই পথটা কেমন হবে, দুর্গম হবে, বন্ধুর পথ হবে। বন্ধু বলতে এখানে আবার ফ্রেন্ড বুঝবেন না, বন্ধুর মানে হচ্ছে উঁচা নিচা পথ, কঠিন পথ। এই পথ সম্পর্কে জানার প্রয়োজন আছে না? যখন আপনি পদব্রজে পায়ে হেঁটে আপনি কোথাও যাবেন, সেই পথ সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে বই কি? ঠিক তদ্রূপ, যদি আমাদের ইমানকে আমাদের বাঁচাতে হয়, আমাদের ইমানকে যদি হেফাজতে রাখতে হয়, তাহলে একদিকে যেমন আমরা আল্লাহর রাসূলের যে প্রিয় ভাজন যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের জীবনী আমরা শুনে থাকি, ঠিক তদ্রূপ আমাদের ইমানকে বাঁচানোর জন্য, হেফাজতের জন্য আমরাও যেন ওই ধৃষ্টতা না করি, আমরাও যেন ওই ভুল পথ না মারাই। সেই জন্য যারা আহলে বাইতের সাথে শত্রুতা করেছিল তাদের সম্পর্কেও জানার প্রয়োজন আছে কি না? নাহলে ইমানকে কিভাবে হেফাজত করব? যদি না জানেন আপনি, জানতে হবে। তো কাজেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে শত্রুতার পরিণতি কি শুনুন, নিজের হৃদয়ের কাম দিয়ে আর নিজের ইমানকে উজ্জীবিত করুন। এক ব্যক্তি হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি বকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সামনে বেয়াদবি করল। এক ব্যক্তি বেয়াদবি ও অভদ্রতামূলক বাক্য বলতে লাগলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার এই মন্দ আচরণ বন্ধ করো। কে বললেন? হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াকাস, তিনি বললেন যে তুমি তোমার এই মন্দ আচরণ বন্ধ করো, নয়তো তোমার জন্য বদদোয়া করব আমি, তোমার জন্য আমি বদদোয়া করব। সেই নির্ভীক বেয়াদব লোকটি বলে বসল যে আপনার বদদোয়ার কোনো পরোয়া আমি করি না, আপনার বদদোয়া আমার কোনো ক্ষতি করতে পারবে না। এ কথা শুনে তিনি জালালি অবস্থায় গিয়ে সেই মুহূর্তেই এই দোয়া করতে রইলেন যে ইয়া আল্লাহ, যদি এই ব্যক্তি তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের অপমান করে থাকে, তবে আজই তাকে তোমার কহর ও গজবের নিদর্শন দেখাও, যেন অন্যেরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই দোয়ার পরপরেই যখনই সে মসজিদ থেকে বের হল, তখন হঠাৎ এক পাগলা উট দৌড়ে আসলো। আচ্ছা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে সে মসজিদ থেকে বের হলো মানে কি, সে কি ছিল?
নামাজি ছিল,
সেও ঈমান এনেছিল, কিন্তু তথাপিও সে ধৃষ্টতা দেখিয়েছে, তথাপিও সে শত্রুতা পোষণ করেছে। অতঃপর শুনুন পরবর্তী ঘটনা। যখন সে মসজিদ থেকে বের হলো, তখন হঠাৎ এক পাগলা উট দৌড়ে এলো এবং তাকে দাঁত দিয়ে কামড়ে ধরে তাকে তুলে আছাড় মারল এবং তার উপরে বসে এমন ভাবে জোরে তাকে চাপতে লাগলো যে তার পাঁজরের বুকের যে পাঁজর আছে এই পাঁজরের হাড় ভেঙে চুরমার হয়ে গেল এবং সে তখনই মারা গেল। এই দৃশ্য দেখে লোকেরা দৌড়ে গিয়ে হযরত সাইয়েদুনা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুবারকবাদ দিতে লাগলেন। আচ্ছা, তখন কিন্তু কেউ বলে নাই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি বদদোয়া কেন দিলেন, বদদোয়া দেওয়া তো ভালো না। এখনকার দুনিয়ায় আমরা যে অভিশাপ দিই একজন আরেকজন মুসলমানকে, বদদোয়া দেওয়া ভালো না খারাপ? নিষেধ, অভিসম্পাত করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন কোনো মুসলমান কোনো মুসলমানকে। কোনো সাহাবি কিন্তু তাকে বলেন নাই আপনি যে তাকে অভিসম্পাত করলেন, বদদোয়া করলেন, বদদোয়া করা তো এটা নিষেধ, কেউ বলেছে? তো সাহাবায়ে কেরামের এই জ্ঞান ছিল যে যারা আহলে বাইত এর বিরুদ্ধে বিরুদ্ধচারণ করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তি করবে, তাকে বদদোয়া দেওয়া যেতেই পারে। এখানে নিজের জন্য নয়, নিজের স্বার্থে নয়, যেখানে ইমানের ব্যাপার। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের শানে বেয়াদবি করা যাবে হারাম, আহলে বাইতের শানে বেয়াদবি করা যাবে না, হারাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের শানে সামান্যতম বেয়াদবি করার পরিণাম কত ভয়ানক এবং শিক্ষামূলক হয়ে থাকে। আসলে এটাই সত্য যে আল্লাহ ওয়ালাদের শানে বেয়াদবি করা বা তাদের কোনরূপ কষ্ট দেয়া আল্লাহ তাআলার আযাবকে দাওয়াত দেয়ার শামিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আহলে বাইত বা আম্বিয়া কেরামকে কোনরূপ মনে কষ্ট দেয়া, তাদের শানে কটূক্তি করা, তাদের শানে ধৃষ্টতা করা, বেয়াদবি করা, এটা আল্লাহর আযাবকে ডেকে নেয়া। তো কাজেই সেই সব বুজুর্গদের শানে অভদ্রতা ও বেয়াদবকারী দুনিয়ায় তো অপদস্থ হবেই, আখিরাতেও অপমান ও তার নিয়তি খুব করুণ পরিণতি হবে। কপট ইয়াজিদ সেই বদনসিব ব্যক্তি ছিল। কপট বলছি এই জন্যে, ভণ্ড বলছি এই জন্যে যে যে সকল ব্যক্তি প্রকাশ্যে, মানে বাবার কাছে সে ছিল খুবই শরীফ, খুবই ভদ্র, একজন বাধ্য সন্তানের মতো, কিন্তু সে ভিতরে ভিতরে তলে তলে সে কি করত, মদ পান করত। ইতিহাস সাক্ষী, কিতাব তুলে দেখে নিন, যারা মুফাসসিরে কোরআন, যারা মুহাদ্দিস, যারা হাদিসের উপরে যারা বিশারদ, যারা মুহাক্কিক, তারা ইতিহাস যে লিখে গেছেন, ইতিহাস খুলে তাকান যে ইয়াজিদ কেমন চরিত্রের অধিকারী ছিল। তো ইয়াজিদ সেই বদনসিব ব্যক্তি যে না শুধু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে অবজ্ঞা করেছে, বরং তার কপালে আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানকে অন্যায়ভাবে হত্যার কলঙ্কের দাগ তার কপালে রয়ে গেছে। কার কপালে? ইয়াজিদের কপালে এবং সর্বযুগে দুনিয়ায় ইসলাম যার নিন্দা করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আহলে বাইতের প্রতি ইঙ্গিত করে বলেছেন, যার সারমর্ম এইরকম, যে আমার আহলে বাইতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো যেখানে ইমানের ব্যাপার, এখন চলুন আসলে এই বিষয়টা কেন আসছে। সামনে দশই মুহররমুল হারাম, এখানে এমন কোন মুসলমান নেই যারা মুহররমের ইতিহাস জানেন না। হয়তো যারা ছোট রয়েছে, নাবালক রয়েছে, তারা হয়তো জানে না, কিন্তু যারা বয়স্ক রয়েছেন তারা অনেকেই জানেন যে দশই মুহররম কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, অনেকেই কম বেশি জানেন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহু তো শহীদ হয়েছেনই, তার পুরো ঘরানা উজাড় হয়ে গেছে। আসুন সেই ইয়াজিদ সম্পর্কে আমাদের সচেতনতার যে কথা বলেছিলাম, যে ইয়াজিদের মন্দ স্বভাব কেমন স্বভাব ছিল, তার মন্দ স্বভাবগুলোর মাঝে এক নম্বর স্বভাব হচ্ছে যে সে ছিল মদ্যপায়ী, মদ পান করত। ইয়াজিদের স্বভাব ছিল মদ পান করা, এক নম্বর স্বভাব। আরো অন্যান্য স্বভাব তো আছেই। দুই নম্বর স্বভাব ছিল গান বাজনা শোনা। তিন নম্বর স্বভাব ছিল সুদের প্রচলন। ইয়াজিদ কিন্তু সুদের প্রচলন করে দিয়েছিল, যা বর্তমান সমাজে আমাদের কি রন্ধ্রে রন্ধ্রে ইতিমধ্যে প্রবেশ করে গেছে। সুদের প্রচলন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সুদ মানুষ দিচ্ছে, সুদ নিচ্ছে, অথচ সুদ হারাম, অকাট্য হারাম। তো কাজেই এই দোষগুলো তার মাঝে ছিল, এবং সে নামাজ তরক করত, নামাজ নিয়মিত পড়ত না। এছাড়াও আরো অন্যান্য দোষ গুণ তো আছে, এত দোষ গুণ বলা যাবে না, সময় নেই, গুণ তো নাই, দোষ। অর্থাৎ যার সাথে বিয়ে করা হারাম, তার সাথে বিয়ের প্রচলন সে করেছিল, মাযাল্লাহ। তো এই এই যে দোষগুলো, এখন আসেন এই যে মদ্যপান, ইয়াজিদের একটি মন্দ স্বভাব ছিল মদ পান করা, যদিও মদ পান করাটা অকাট্য হারাম, এবং এটা হালাল মনে করা, হালাল মনে করে পান করা হচ্ছে কুফুরি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে এই মন্দ কাজটির প্রসারতা লাভ করছে। মনে রাখবেন, মদ পান সকল মন্দ কাজের মূল, কেননা মদ পান করে মানুষ সকল গুনাহে সহজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে মদ্যপায়ীর কোনো হুঁশ থাকে না, এবং সে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞানও হারিয়ে ফেলে। মন্দ মদ কি এমন মোহ খাওয়ায়? আসুন এরই পরিপ্রেক্ষিতে একটি হাদিস শরীফ শ্রবণ করি। নবী করিম নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মন্দ কাজের মূল মদ থেকে বাঁচো, মন্দ কাজের মূল থেকে বাঁচো, অর্থাৎ মদ থেকে বাঁচো। কেননা তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল যে আল্লাহ তাআলার ইবাদত করত এবং মানুষের থেকে দূরে থাকত। এক মহিলা তার প্রেমে পড়ে গেল এবং তার নিকট খাদিমকে বলে পাঠালো যে আমি তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকছি। সুতরাং সেই আবিদ ব্যক্তি সেখানে পৌঁছে গেল, যখনই সে কোনো দরজা দিয়ে প্রবেশ করত তবে তার জন্য তা বন্ধ করে দেয়া হতো, এবং সেখানে কাঁচের এক বড় পাত্র ছিল যাতে মদ সাজানো ছিল। ওই মহিলা সেই আবিদকে বলল, আমি তোমাকে কোনো রকম সাক্ষ্য দেওয়ার জন্য নয়, বরং এই জন্যই ডেকেছি যে তুমি এই যুবককে হত্যা করে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবে, অথবা মদের শুধুমাত্র এক ঢোক তুমি পান করবে, এক ঢোক পান করবে, তুমি যদি অস্বীকার করো তবে আমি চিৎকার করব এবং তোমাকে অপমান করব। যখন ওই ব্যক্তি দেখল যে তার নিকট ওই মহিলা থেকে বেঁচে থাকার কোনো পথ নেই, তখন সে বলল, আমাকে মদ পান করিয়ে দাও। যখন দেখল যে হয় যুবককে হত্যা করতে হবে আর না হয় মদ পান করতে হবে, সে দেখল যে এখানে কোনো উপায় নেই, তখন সে বলল যে আমাকে এক ঢোক মদ পান করিয়ে দাও। মহিলাটি মদের একটি ঢোক পান করালো, তখন সে আরো চাইল, ব্যাস সে এইভাবে মদ পান করতে রইল, এমনকি ওই মহিলার সাথে এক পর্যায়ে সে ব্যভিচারে লিপ্ত হল, মাযাল্লাহ, এবং সেই যুবককে সে হত্যাও করল। সুতরাং মদ পান থেকে বেঁচে থাকো। নিঃসন্দেহে আল্লাহ তাআলার শপথ, ঈমান ও মদ্যপান দুটি কোন ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে, ইমান এবং মদ পান দুটি এক হতে পারে না। হ্যাঁ, শীঘ্রই একে অপরকে বাহির করে দিবে।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পানা যে এখনো সমাজে ওই সকল হতভাগ্য মুসলমান যারা শরীয়তের কোনো ইলিম নেই, যাদের মাঝে মদ পান করছে, আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, আল্লাহ তাআলার রহমত অনেক বড়, তওবা করে নিন। কখনো কোনো নেশা জাতীয় দ্রব্য, আমি শুধু মদের কথাই বলছি না, এমন অনেক মাদক দ্রব্য রয়েছে, ইয়াবা রয়েছে, ফেন্সিডিল রয়েছে, হেরোইন রয়েছে, এই জাতীয় মাদক দ্রব্য মানে যেটা পান করলে মানুষ নিজের হোশ হারিয়ে ফেলে, এ ধরনের দ্রব্য পান করা থেকে বিরত থাকা উচিত আমাদের এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত। আচ্ছা, এরপরে দেখুন, যেই এই দোষগুলো ইয়াজিদের মধ্যে ছিল সেই দোষগুলো কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে আমাদের মাঝেও রয়ে গেছে। আজকে যারা মুসলমান কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শোনে, দিব্যি শোয়ার সময়, জাগার সময়, চলার সময়, এমন অনেক হতভাগ্য মুসলমানকে আমি দেখেছি গাড়িতে উঠছে কানে ইয়ারফোন লাগানো, গাড়িতে উঠে বসলো, সেই গাড়ি তাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে নাকি জান্নাতে সে নিজেও জানে না, অজানা গন্তব্যে সে যাচ্ছে কিন্তু কানের মধ্যে ইয়ারফোন গান শুনতে শুনতে। আচ্ছা, এমন এখন তো প্রশ্ন হতে পারে যে আপনি কি করে বুঝলেন সে গান শুনছে, কোন মুসলমান সম্পর্কে তো সুধারণা পোষণ করতে হয়, প্রশ্ন উঠতেই পারে, কারণ কোন মুসলমান সম্পর্কে কি করা যাবে না, উদাহরণা করা যাবে না। তো বর্তমানে এটাই বলুন যে বর্তমানে যে সমাজে মুখে দাড়ি নেই, টুপি নেই, কিন্তু কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে রয়েছে, তথাপিও আমি বলবো যে তার সম্পর্কে কি করা যাবে না, উদাহরণা করা, হয়তো এই ধারণাই করতে হবে যে সে তেলাওয়াতে কোরআন শুনছে, সে নাতে রাসুল শুনছে, সে হামদে বাড়ি তালা, সে কোন ইসলামিক বয়ান, এই ধারণা করাই আমাদেরকে ইসলাম শিখিয়েছে এবং আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী, তাবলিগে কোরআন ও সুন্নাতের অরাজনৈতিক দিনী সংগঠন আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে কোন মুসলমানকে যদি তুমি যদি দেখো যে সে যদি গ্লাসের মধ্যে মদ পান করে, মদের কালারও সাদা, পানির রঙও সাদা, সাদা হোয়াইট উইন ওয়াইনও তো হয়, তাই না, হয় না, হোয়াইট ওয়াইন, তো তুমি তার সম্পর্কে এই ধারণাই করো যে সে পানি পান করছে, সে গুণা করছে, তুমি তার সম্পর্কে কুধারণা করে কেন গুণাগার হবে, ঠিক কিনা, নাকি আমি তাকে কুধারণা করব। এখন কেউ যদি পানি পান করে তাহলে আমি কি বলবো যে সে মদ পান করছে, কিন্তু এমনও সমাজে লোক রয়েছে যে অকারণে লোকদের সম্পর্কে কুরচনা মানে রটনা রটিয়ে দেয়, মিথ্যা অপবাদ দিয়ে দেয়, এমনও লোক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসুন, এই গান বাজনা শোনার কুফল কি হাদিসের আলোকে আমরা শ্রবণ করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গান বাজনা সম্পর্কে কি বলেছেন। যেমন হাদিসে পাকে রয়েছে কনজুল উম্মাল কিতাবের মধ্যে যে ব্যক্তি কোন গায়কের সাথে বসে গান শোনে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার কানে গলিত সীসা ঢেলে দেবে। অন্যত্র এরশাদ হচ্ছে গান বাজনা থেকে নিজেকে বাঁচাও, কেননা তা কাম ভাব জাগ্রত করে, অর্থাৎ খারাপ কাজ করার চিন্তা ধারণা জাগিয়ে তোলে, জাগ্রত করে এবং লজ্জাবোধ নষ্ট করে দেয়, মানুষকে নির্লজ্জ করে তোলে, আর তা মদের সমকক্ষ, এতে নেশার মতো প্রভাব রয়েছে। গান বাজনার মধ্যে কি রয়েছে, নেশার মতো প্রভাব রয়েছে। তো কোন ব্যক্তির কান এত শক্ত হয়ে গেছে লোহার মতো যে কাল কেয়ামতের দিনে কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেয়া হবে, আর আপনি আমি সেটা সহ্য করতে পারবো? যদি আপনার মাঝে এমন কোনো কারামত থাকে তাহলে শুনুন, আমি অনুমতি দিচ্ছি না, আপনার ইচ্ছা। তো কিয়ামতের ওই দিনকে ভয় করতে হবে। আজকে যারা নির্দ্বিধায় আনন্দ করতে করতে হাসতে হাসতে যারা গুনাহ করছি, অর্থাৎ গান শুনছি, গাল মন্দ দিচ্ছি, অপরের গীবত করছি, কুৎসা রটনা করছি, পরনিন্দা করছি, খোদার কসম কাল কিয়ামতের দিনে কাঁদতে কাঁদতে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, কাঁদতে কাঁদতে। আজকে যারা হাসতে হাসতে গুনাহ করছি, তো গুনাহ
করা যাবে না, ছোট থেকে ছোট গুনাকেও অবহেলা করা যাবে না, সাগিরা গুনা সেটাকেও করা যাবে না। এই সাগিরা গুনাই একদিন জমতে জমতে কবিরা হয়ে যাবে, আপনি আমি সেটা টের পাব না। যেমন এই হাদিসে পাকে শুনলাম যে গান এমন একটা জিনিস মদের মতো আসক্তি ধরিয়ে দেয়, নেশা ধরিয়ে দেয়, যে বান্দা গান শুনতেই থাকে তার আর কিছু ভালো লাগে না। আল্লাহ তালার কাছে দোয়া যে এই সকল বদ অভ্যাস, মদ পান করা, সুদ খাওয়া বা সুদ দেয়া, গান বাজনা শোনা, নামাজকে পরিত্যাগ করা, আমরা তো নামাজ পরিত্যাগের অনেক শাস্তির কথা শুনেছি, শুনেছি না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল গুনাহ থেকে, এত আস্তে বললে হবে কেন? আমরা কি ঈমান হেফাজতের সার্টিফিকেট পেয়ে গেছি? কেউ কি স্বপ্নে এসে বলে দিয়েছে যে তোমার ঈমান হেফাজত হয়ে গেছে, তুমি জান্নাতি? আর ঈমান হেফাজতের দোয়া করো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। মুহররমুল হারাম মাসের উপলক্ষে দাওয়াতে ইসলামের প্রকাশনা মাকতাবাতুল মদিনা একটি রিসালা প্রকাশ করেছে, সেই রিসালাটি হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত। এই রিসালাটি আমি অনুরোধ করব যে আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হেফাজত করুন এই মুহররমুল হারাম উপলক্ষে। এই রিসালার মধ্যে এমন অনেক অলৌকিক ঘটনা আছে, কারামত বলা হয় অলৌকিক ঘটনাকে, যা বুঝে আসবে না, আর যে জিনিসটা বুঝে আসবে সেটা কারামত নয়। তো এই কারামত, ইমাম হুসেনের কারামত সমৃদ্ধ সম্বলিত এই কিতাব রিসালা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে মাত্র 12 টাকা আপনারা এটাকে এই মুহররমুল হারাম মাস উপলক্ষে আপনারা সংগ্রহ করুন। আমি তো বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে তৌফিক দিয়েছে 126টি আপনি নিয়ে ইসলামী ভাইদের মাঝে বন্টন করুন, অন্তত তারা পড়বে, তাদের ঈমান উজ্জীবিত হবে। আর যদি তাও না হয়, পাঞ্জাতানের পাক পাঞ্জাতানের নিসবতে 5টি, আর যদি নাও হয় তাও না হয়, আমি বলবো একটি অন্তত আপনারা কিনে নিজের পরিবারের কাছে নিয়ে যান, পরিবার সহ নিজেরা পড়ে শোনেন এবং নিজে বোঝেন, ঈমান হেফাজত হবে ইনশাল্লাহ, নেব ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বিজয়িন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।